अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महामदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अंगश्यामलिं छटाभिरवित मन्दीकृतेन्दीवरं जडञ्जारुडरोचि संविदधतनुपट्टम्बरस्य श्रिया वृन्दारण्यनिवासिनं हृदिगसद्दामाभिरामोदरं राधास्कन्दर्वेचितोज्ज्वलभुजं ध्याये।
आज एक परम पवित्र तिथि ते प्रपूज्य चरण नित्य लीला प्रविष्ट ओम विष्णु पासी श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज आर नित्य लीला प्रविष्ट ओम विष्णु पासी श्रीमद भक्ति वेदांत त्रिपिकम महाराज एक दूजन तिरुभाव तिथि पूज्यपाद मामन महाराज एक बसर आगे तृतीय तार त्रिविक्रम महाराज एक तिथि ते अप्रकट हुए आगे त्रिविक्रम महाराज आगे त्रिविक्रम महाराज ना हाँ पूज्यपाद त्रिविक्रम महाराज आगे एक बसर आगे तार पर बसरे थे परम पूज्यपाद ए दूजन हमार शिक्षा गुरु বামন মহারাজের মা পরম ধার্মিক ছিলেন, তার পুরা পরিবারই বামন মহারাজ তার প্রথম সন্তান, অল্প বয়সে দ্বিতীয় সন্তান, তিনি অল্প বয়সে তাহার এই দ্বিতীয় সন্তান সন্তোষ নাম, সন্তোষ কে নিয়ে গৌড়ীয় মঠে কলিকাতা আসেন, প্রভুপাদকে তিনি দিবেন। তখন আমাদের গুরু মহারাজ ওখানে ছিলেন, গুরু মহারাজের হাতে সমর্পণ করলেন যে এই পুত্র আমি প্রভুপাদের হাতে দিলাম, কিন্তু আপনার মাধ্যমে আপনি দেখা শোনা যা করবেন আপনি। তখন থেকে এই সন্তোষ ব্রহ্মচারী গুরু মহারাজ কাছেই থাকতে লাগলেন এবং গুরু মহারাজ প্রারম্ভ থেকে তাকে ভক্তি বিনোদ ইনস্টিটিউশন মায়াপুরেতে তাকে দাখিল করে দিই। আর প্রতিদিনে একটি শ্লোক করলে, শ্লোক মুখস্থ করলে একটি লেমন জুস দিবেন। এই লোক দেখি বামন মহারাজ সন্তোষ খুব মেধাবী, প্রতিদিন ও 10-12-15-20 শ্লোক মুখস্থ, একবার দেখলে হয় আর মুখস্থ হয়ে যায়, এরকম ভাবতে মেধাবী ছিলেন। ক্লাসেতে সবসময় ফার্স্ট ক্লাস আসতে, আর প্রতিদিন বৈষ্ণবদের জন্য পাতা দিতেন খাওয়ার জন্য, গ্লাসেতে জল আর লেবু লবণ এই সবগুলি আগে থেকে সব দিয়ে রাখতেন, প্রসাদ পাওয়া হয়ে গেলে তাদের ওই সব পাতা উঠে পরিষ্কার করতেন প্রতিদিন। আর প্রত্যেক বৈষ্ণবে সেবা করতেন, আর বৈষ্ণবরা তাহাকে খুব প্রীতি করত। তারপরে প্রভুপাদের অপ্রকটের পরে কিছু গোলমাল হলো গৌড়ীয় মঠে, সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন গুরু মহারাজ আর তাহার গুরু ভ্রাতা নিয়ে সব মঠ ছেড়ে দিয়ে দেবানন্দ গৌড়ীয় মঠে আস, আর ওখানে থাকাকালেই গুরু মহারাজ তাহাকে হরিনাম দেন। আর তখন তিনি সন্ন্যাসী ছিলেন না, সেই জন্য বোধহয় না কিসে পূজ্যপাদ যাজর মহারাজ নিকটে তিনি তাকে দীক্ষা দিয়ে উপনয়ন উপনয়ন দীক্ষা তো তিনি দিয়ে দিয়েছেন, উপনয়ন মাত্র প্রদান করলেন। আর বামন মহারাজ ওই সময়তে 50-60 জন কি কত লোক জেলে ছিল তার জন্য রান্না করতেন, রান্না করে দিয়ে ওকিল বাজার হাট করতেন, রান্না করতেন, আবার ওকিল কাছে ফাইল নিয়ে যেতেন, আবার কোর্টেতে তিনি উপস্থিত হতেন, জেলেতে তার প্রসাদ নিয়ে যেতেন সব লোককে। তারপরেও যখন বাগবাজারেতে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করা হলো, তখন বহু লোক গুরু মহারাজের কাছে আসত, রান্না ইনি করতেন, সব সেবা কাজ করতেন, আরো দু একজন লোক সহায়ক ছিল। এক সময় তাহার 104-103 ডিগ্রি জ্বর, আর সব বৈষ্ণবরা এসেছে আইনি অসুস্থ হয়ে পড়েছেন। তখন গুরু মহারাজ বললেন, এখন আর জ্বর টর চলবে না, এখনই গিয়ে রান্না কর। ওই 103 ডিগ্রি জ্বরেতেই একবারে চলে গেলেন, আর যে রান্না টান্না করে পরিবেশন করে খাওয়াইয়েছে, তারপরে জ্বর নিজে থেকে চলে গেল। এরকম ভাবে সর্বগুণে গুণী তৃণাদপি শুনি তররূপি সহিষ্ণু আমানি মানদিন, আমি তার থেকে উনি প্রথমে এসেছেন, তারপরে পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ, তারপরে আমি এসেছি, কিন্তু এই দুজন লোক আমাকে সম্মান দিত, আমি তাহাদেরকে শিক্ষা গুরু মতন রাখতাম। পূজ্যপাদ বামন মহারাজের কোনো শিষ্য কোনো কিছু নিয়ে যেত যে আমার এই অসুবিধা হয়েছে আমি জানি না, নারায়ণ মহারাজের কাছে আমার পরামর্শ ছাড়া কোনো কিছু করতেন না। মন্ত্র দীক্ষা দিতে হলে প্রথমে এসে আমার ঘরে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে যেতেন, তিনি শুধু বাইরে গিয়ে প্রচার ইত্যাদি করতেন। তিন তিন ঘন্টা পর্যন্ত অনর্গল তিনি বলতেন, মধুর ভাবেতে খণ্ডন করতেও হতো, তাহলে মধুর ভাবে খণ্ডন করতেন। এরকম ভাবেতে এত সহিষ্ণু, অত্যন্ত অধিক সহিষ্ণু, আমাদের মতন লোককে মান সম্মান দিতেন। তিনি সভা সোসাইটিতে নিজে বলতে চাইতেন না, আমার বলতে আপনি বলুন, বহু সম্মান দিয়ে করতেন। ঝগড়া হলেও ছেলেদের সঙ্গে পরস্পর আমার কাছে পাঠাইতেন। পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজও তাহাকে আমি শিক্ষা গুরু মনে করতাম, কিন্তু অদ্ভুত তাহারা আমাকে এত সম্মান দিতেন। এরকম ভাবে তাহাদের বহু গুণাবলী, ত্রিবিক্রম মহারাজের কাছ থেকে আমি কীর্তন শিখেছি, পাঠ করতে শিখেছি, ভিক্ষা করতেছি, তার সঙ্গে ভিক্ষা দিতাম, ভিক্ষা করে কলকাতায় এদিকে ওদিকে এইসব যেতাম। তাহাদের কাছে এরকমের মানুষ হয়েছি, তাহাদের ঋণ আমি শোধন করতে পারবো না। অতএব তার সম্ম সম্বন্ধে আর কি বলবো, তার সেবকরা আছে, তাহাদের অনেক মনে আছে, আমি ভুলে গেছি, অতএব তাহারাই বলবে। আমাদের যত বামন মহারাজের শিষ্য তার মধ্যে সবচেয়ে প্রথমে হরিদাস, এখন তার নাম হচ্ছে ভক্তি বেদান্ত পুরী মহারাজ, প্রাচীন, আর তার সম্বন্ধেও জানে। আর ত্রিবিক্রম মহারাজকে শিক্ষা গুরু, আমি তাহার কাছে ত্রিবিক্রম মহারাজকে কেউ থাকতো না, একে বলে দিয়ে নবদ্বীপে বুঝিয়ে ত্রিবিক্রম মহারাজ কাছে চুচুড়ো পাঠিয়ে দিতাম। তার সেবা দ্বারা তাকে বশীভূত করেছিল আর তাকে শিক্ষা এমন দিয়েছিলেন যে সে এখন ভালো বক্তা। আমি তাকে নির্দেশ দিয়েছি সে কিছু পূজ্যপাদ বামন মহারাজ আর পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজের সম্বন্ধে কিছু বর্ণন করে তাহার চরণেতে পুষ্পাঞ্জলি অর্পণ করবে।
উদয়ন মহারাজ,
হ্যাঁ, লস অ্যাঞ্জেল, ফ্রম লস অ্যাঞ্জেলস, সো মেনি আর কমপ্লেনিং দ্যাট হিজ not respecting properly.
Om আজ বড় সৌভাগ্যের দিন, আবার নিজ অর্থে বড় দুর্ভাগ্যের দিন। দুই ভাবে একটি অনুভব হয়, শিলা গুরুপাল প্রথম তার সম্বন্ধে এবং মধ্যশিক সাহু শ্রীবিক্রম মহারাজের সম্বন্ধে যতটুকু আমার স্মরণে আছে অল্প কিছু, তাদের কিছু গুণাবলী মহিমা নিজ উপলব্ধি কথা আমি স্মরণ করব, তার দ্বারা নিজেকে আমি ধন্য করব। তিনি অত্যন্ত ৯ বছর সাড়ে ৯ বছর বয়সে তিনি মঠে আসেন পিসিমা সরদিন পিসিমার সাথে। পূর্বে তার কাকা মশাই ভক্তিভূষণ নরসিংহ মহারাজ তিনি রূপাদের আশ্রয়ে তিনি আছেন। তিনি খুব ছোটবেলায় মঠে এসেছিলেন, তিনি এসে সমস্ত বৈষ্ণবের নিকটে সেবার দ্বারা তিনি সবাইকে জয় করেছিলেন। তদ্বৃত্তি প্রণিপাতন পরিকৃষ্ণ সেবায়া, এই সেবাবৃত্তির দ্বারা তিনি সমস্ত বৈষ্ণবের হৃদয় জয় করেছিলেন এবং নানাভাবে তিনি তাদের দ্বারা পরিকৃষ্ণের মাধ্যমে বহু উপকৃত হয়েছেন। শিলা গুরু মহারাজ সর্বপ্রথম তিনি সমস্ত বৈষ্ণবদের কাপড় ধোয়া, সমস্ত বৈষ্ণবের পাত্রে জল প্রদান করা, ગુરુમહારાજની સેવા દ્વારા અધિક રૂપે પ્રસન્ન પડે છે. તત્પરે તેની પરમ કૃપા આપની સંગીત તેની ગૌરી દાંત સમિતિને ઉપસ્થિત હોય રૂપાદે કાશ તેની સુપરિદાન ગ્રહણ કરેછિલેન. પરમ ગુરુજીને નિકટે તેની દીક્ષા પત્ર નિયેછિલેન એવં જાજાવર પૂજ્યપાદ જાજાવર મહારાજે નિકટે ઉપરે સંસ્કાર ઇત્યાદિ હોયછે. શ્રી ગુરુ મહારાજે વિશેષ વૈશિષ્ટ્ય છિલ તેની અત્યંત સહિષ્ણુ એવં વિનયી. তিনি কখনো তার বিনয়কে ঔদ্ধত্যে প্রকাশ করেননি, বিনয়কে সবসময় সন্দেহ করে রেখেছেন, বিনয়কে তিনি গ্রহণ করে রেখেছেন. সমস্ত বৈষ্ণব সমাজে তিনি শ্রুতিধর এবং গৌড়ী আমাকে ডিকশনারি রূপে অর্থাৎ অভিধান রূপে সমস্ত গৌড়ীয় সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন. তিনি যা শ্রবণ করতেন তাই তিনি হৃদয়ে ধারণ করে রাখতেন. বিভিন্ন ভাষা আমি যে সমস্ত দেশে তিনি প্রচারে গেছেন, যে সমস্ত দেশে তিনি গমনাগমন করেছেন, সেই সব দেশের ভাষা, সেই সব দেশের সুন্দর সুন্দর কথা তিনি তার অভিজ্ঞতার মাধ্যমেও বহু প্রকাশ করেছেন. সমস্ত বাংলা আসাম এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামের সুন্দরবন ইত্যাদি অঞ্চলে তিনি বহু কষ্ট করে তিনি প্রচার কার্য করেছিলেন. তখনকার দিনে এত যাতায়াতের সুবিধা ছিল না, সেই সমস্ত জায়গায় অত্যন্ত পাখির মধ্যে কাদার মধ্যে কষ্ট করে তিনি প্রচার করেছিলেন, হরি কীর্তন প্রচার করেছিলেন. তার সুমধুর বাণী শ্রবণ করে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে হাজার হাজার ভক্ত তার স্মরণাপন্ন হয়েছেন এবং তিনি সবাইকে ধন্য করেছেন. তার বিশেষ বৈশিষ্ট্য তিনি দিলেন অধিক দয়া করেন ভগবান, ঠিক তদ্রূপ তিনি অত্যন্ত দৃঢ়বৎসর ছিলেন, সাধব দৃঢ়বৎসরা. তিনি বিষয়ী ধনীদের যতটা বিবাহ করছেন তার থেকে দিনহীন গরিব তাদের নিকটে অধিক রূপে কখনো কখনো একা একা পর্যন্ত তার শিষ্য ভাই অথবা তার গুরু ভাই গুরু ভাইয়ের বাড়ি তিনি নির্বিঘ্নে তিনি পৌঁছে গেছেন. অত্যন্ত সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন, চরম বৈরাগ্যের মধ্যে দিয়ে কখনো বিলাসিতা তিনি জানতেন না. তার কোনো অসুবিধা হলেও তার সেবকদের কাছে কখনো প্রকাশ করতেন না, অত্যন্ত ধৈর্যের সাথে সহিত তিনি সেগুলোকে ধারণ করে রাখতেন. তারপরে বুঝতে দিতেন না অত্যন্ত চাপা স্বভাবে জাতি বলায় অত্যন্ত চাপা স্বভাব তিনি কন্যারাশি বলে তিনি অত্যন্ত লাজুক প্রকৃতি তিনি নিজেকে কখনো অহম প্রকাশ করতেন না, সমস্ত বৈষ্ণবকে সম্মান দিতেন. এমনকি তিনি বলতেন গুরুর সেবা পায় মান্য আপনার গুরুর সেবা করুন, সে ছোট হোক আর বড় হোক তিনি সবাইকে সম্মান দিতেন, আদর করতেন. এই জন্য সমস্ত গুরু ভ্রাতাগণ তার সাথে অধিক সময় দেখেছেন, ব্যয় করেছেন, তাকে পেয়ে তারা ধন্য মনে করেছেন. পরম গুরু পাদপদ্মের অগ্রগতির পর তার সমস্ত গুরু ভাই তার স্মরণে শাসন ভোজন করে তারা ধন্য হয়েছেন, তাকে কখনো ছেড়ে দিতে চাননি তারা ধন্য. এমনই তার আকর্ষণ, এমনই তার মহিমা. প্রত্যেক গুরু ভাই এবং শিষ্য প্রত্যেককে পৃথক ভাবে তিনি সকলের খোঁজ খবর নিতেন, সকলের শরীর ইত্যাদি কোনো অসুবিধা পৃথক পৃথক ভাবে তিনি সকলকে অত্যন্ত কাছে টেনে তিনি জেনে দিতেন এবং তা থেকে সমাধান করে দিতেন. গুরু পাদপদ্মের বিশেষ বৈশিষ্ট্য ছিলেন বৃহৎ বিদল্প সেবা, অর্থাৎ সমস্ত গৌড়ীয় পত্রিকা সমস্ত তিনি গ্রন্থ দিবারাত্র পরিশ্রম করে সেই সমস্ত ছাপিয়েছেন এবং এ বিষয়ে বিশেষ দক্ষতা সহিত তিনি গ্রন্থ প্রকাশ করা তার একটা বিশেষ লোক ছিল। পরবর্তীকালেও আমরা দেখেছি আমাদের সময় তিনি সবসময় গ্রন্থ প্রচার এবং গ্রন্থ প্রকাশ করে জগতে বিতরণ করতে অতি উৎসাহী ছিলেন। এই সেবাটি তার ছিল মুখ্যতম। তারপরে পরবর্তীকালে পরম গুরুদার পদে অগ্রগণের পর তিনি আচার্য পদে অভিষিক্ত হয়ে তিনি দুইটি সেবা মেনে নিয়েছিলেন। একটি রূপান্তর দিয়েছিলেন আচার্যত্ব, দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন নাম সংকীর্তন প্রচার। সমস্ত গ্রামে সমস্ত দেশে সমস্ত নগরে সর্বত্র তিনি প্রচার করেছেন। একটা দিনের জন্য তিনি কখনো বিশ্রাম করতেন না, তিনি কখনো থাকতে পারতেন না, সব সময় তিনি অনঙ্গ অভিজ্ঞতা হয়ে দ্বারা তিনি সবাইকে আনন্দ বিধান করতেন। অত্যন্ত সতীমধুর, অত্যন্ত সুবঞ্চিত, অত্যন্ত সুবক্তা, বাগ্মিতা এবং উচ্চারণ ভঙ্গি তার এত স্পষ্ট এত সুন্দর যা আজ পর্যন্ত আমাদের ঘরে আছে। এত সুন্দর উচ্চারণ ছোট ছোট বাংলা কথার মধ্যে দিয়ে সুন্দর সুন্দর কথা বলতেন, সমস্ত জগৎকে তিনি শিক্ষা দিতেন। বলতেন মঠবাস করতে গেলে সব থেকে বড় গুণ চাই যে সরে সেই রহে, যে সহ্য করতে পারবে মঠবাসের জীবন এবং বৈরাগ্যের জীবন কষ্টের জীবন, সেই কেবল পরমার্থ জীবনে অগ্রসর হতে পারবে। নতুবা আমি অত্যন্ত ছোটবেলায় মঠে গিয়েছিলাম, তাই গুরুপাদ পত্রে গিয়ে জিজ্ঞেস করেছিলাম মঠবাস করতে হলে আমাদের কি করতে হবে। তিনি বলেছিলেন বৈষ্ণবের ডাল এবং জলজল ডাল এই দুইটি গ্রহণ করে অত্যন্ত বিনয়ের সঙ্গে আনুগত্যের সঙ্গে বৈষ্ণব আনুগত্যে যদি থাকতে পারো তাহলেই মঠবাস সম্ভব, চিরদিন মঠে থাকতে পারবে, হরিগুরু বৈষ্ণবের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। এই শিক্ষায় আজ পর্যন্ত আমরা ধারণ করে আছি, কখনো বৈষ্ণব আনুগত্যের বাইরে আমরা যেতে চাই না। আরো বলতেন যদি কখনো কারোর মধ্যে দোষ ত্রুটি দেখে থাকো কখনো সেসব তিনি সমালোচনা করবে না। তিনি বলতেন চোখে দেখবে কানে শুনবে কিন্তু মুখে কিছু কবে না। যদি কোনো গুরু ভাই ইত্যাদি কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি দেখো সেইটি বেশি সমালোচনা না করে নিজেকে নিজে সংশোধন করবে, তা থেকে সাবধান থাকবে, নিজেকে সমালোচনা করবে অর্থাৎ আত্মসমালোচনা করবে, কখনো সেগুলোকে নিয়ে ক্রিটিসাইজ ব্যঙ্গ করতে যাবে না, তাহলে ভজনের পক্ষে বাধক। বহুভাবে তিনি জগতে এই সমস্ত কথা বলে বহু উপকার করেছেন বহু ব্যক্তি। ছোট্ট ছোট্ট বাংলায় কথা বলতেন, অদ্ভুত সংস্কৃতি মনে পড়ে। তিনি বলতেন ছোট ছোট কবিতার কথা, এ পৃথিবীর লোক ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে যায় না, যেটা আছে শুধু ভালোবাসা বাসি সেই দেশে প্রাণ যেতে চায় না। কোন এক প্রাকৃত কবি এই বর্ণনাটি দিয়ে বলতেন যে এই জগতে প্রকৃত ভালোবাসা নাই, ভালোবাসা যদি হয় পেতে হয় তাহলে পারবর্তী জগতে প্রকৃত ভালোবাসা আছে, সেই ভালোবাসা লাভ করতে হবে। তিনি বলতেন সবসময় যারা মঠবাসে এসেছেন, ছোট ছোট সমস্ত যারা নতুন নতুন ভক্ত এসেছেন তাদেরকে সিনিয়রদের মধ্যে তাদের অধিক স্নেহ দিতে হবে, অধিক প্রীতি করতে হবে, যেটি তারা বাড়িতে পূর্বাশ্রমে যে প্রীতি পায়নি স্নেহ পায়নি তা থেকে অধিক দিতে হবে, তবে তারা মঠে থাকতে পারবে, তবে তারা মঠবাস করতে পারবে। এক জীবকে উদ্ধার করে মঠে নিয়ে আসা অনেক দুর্গ ব্যাপার, কিন্তু তাদের যদি আকর্ষণ না থাকে তারা যদি স্নেহ যদি না পায় তারা মঠবাস করতে পারবে না। অতএব তাদের অধিক প্রীতি দিতে হবে, অধিক স্নেহ দিতে হবে, পারমার্থিক কল্যাণ করতে হবে। সমস্ত যা কিছু বিজ্ঞানবন্ত জিনিস সব গুরুপাদ পদ্মকে প্রদান করতে হবে। এর মধ্যে তিনি বলতেন পরম গুরুপাদ পদ্ম বলতেন সব কিছু আমাকে অর্পণ করো নতুবা এর মধ্যে বিষ রয়েছে এরূপ মধ্যে নানা প্রকার বিষয় লোকের কামনা বাসনা এর মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। সেটা গুরুপাদ যদি ভজন করে না দেন তাহলে নিজে আত্মসাত করতে গেলে ওই রামানুজের শিষ্যের মতন পরিণতি মৃত্যু হবে, ভজনে বাধক সৃষ্টি হবে। সুতরাং তোমরা সব আমাকে সমর্পণ করবে, আমি তোমাদের কি সুখ সুবিধা অসুবিধা আমি অর্পণ করলে তার মধ্যে পাপ বা বীজ থাকবে না, তাতে কোনো দোষের হবে না। এইভাবে সমস্ত ছোট ছোট কথার মাধ্যমে তিনি আমাদেরকে উপদেশ নির্দেশ দিয়ে আমাদেরকে বন্ধনে বেঁধে রেখেছিলেন। আরো সমস্ত মহিমা উপলব্ধির কথা অন্য অন্য সমস্ত গুরু ভাইরা বলবেন। একটি ছোট কথা আমার মনে পড়ে গেল, সেটি হল গুরুপাদ সবসময় আমি ছোট ছিলাম বলে সমস্ত বড় বড় সিনিয়র গুরু ভাইদের সামনে দিয়ে আমি যেতে পারতাম না। তখন তিনি আমাকে সন্ধান করে খুঁজে নিয়ে বলতেন কি দুঃখ হায় হায় হরি দাস হরি দাই পায়। তিনি তাকে আমাকে ডেকে দিতেন কাছে নিয়ে কিছু ত্রিবিক্রম মহারাজের সম্বন্ধে বলবো। ত্রিবিক্রম মহারাজ তিনি আমার জীবনে তিনি যখন পূর্বাশ্রমে ছিলেন তিনি অত্যন্ত দুষ্ট প্রকৃতি ছিলেন, রসিক ছিলেন। কোন এক সময় স্কুলে যখন তিনি বিদ্যালয়ে পড়ছেন তিনি এক নম্বর সবসময় ফার্স্ট ক্লাস পাস হতেন। তো সেই স্কুলে পড়ার সময় তার কোন শিক্ষক তার সংস্কৃতে অর্থাৎ স্মৃতি শক্তি কিছু দুর্বল ছিল, তিনি ম্যাথামেটিক্যালে খুব ফাস্ট হতেন কিন্তু যেখানে মুখস্থ করতে হবে ইতিহাসে তিনি সব থেকে কম নাম পারতেন। তিনি বলতেন এইটা আমার দুর্বলতা, আমি মনে রাখতে পারি না বেশি কিন্তু আমি বুদ্ধি রাখতে পারি। ইতিহাস সাবজেক্ট এবং সংস্কৃত মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করে বেশি। কোন এক সময় তার সংস্কৃত শিক্ষক তাদেরকে সব শাস্তি দিয়েছেন আর তার ক্লাস কেউ করতেন না। ত্রিবিক কুমার তাকে তার পূর্বাশ্রমের নাম ছিল রাধানা, তিনি ক্লাস করতেন না। তখন সেই হেডমাস্টারের কাছে তিনি নালিশ করলেন যে আমাকে উপেক্ষা করছে, আমার তো ক্লাস নিচ্ছে না, এরা পাস করবে কি করে? তো হেডমাস্টার ডাকতে বললেন পাশের যেটুকু নাম্বার দরকার ওটা আমরা অর্জন করে নেব কিন্তু রোজ রোজ কাম ধরে দাঁড়ানো এ আমাদের পক্ষে সম্ভব নয়। তখন বললেন আচ্ছা, এই নালিশ করার জন্য মহারাজ বললেন কি সেই সংস্কৃত শিক্ষককে তিনি কিছু যন্ত্র করতে চাইলেন। সেই পড়ুয়া অবস্থায় তখন তিনি বললেন কি একদিন সমস্ত মাথা নামিয়ে বিশাল একটা মাথায় শিখা টিকি রেখেছেন, পণ্ডিত গোসাইয়ের মাথায় টিকি ছিল, বিশাল একটা টিকি রেখেছেন আর ছেলেদের বলেছেন একটা ফুল ফেলে দিয়ে গাড়া দিয়ে ভালো করে ফুল ফেলে দিয়ে শিখাটা খুব খারাপ করে দিয়েছেন আর সমস্ত মধুমণ্ডলের মতন যেমন সখারা নিয়ে সব ব্যাপকি করে হাসাহাসি করে পরিহাস করে ঠিক তাকে নিয়ে সমস্ত স্কুল চত্বরের মধ্যে বিদ্যালয়ের প্রাঙ্গণে তারা নিয়ে সব বই বই করতে লেগেছে, তাকে নিয়ে সমস্ত নাচানাচি করতে শুরু করেছে। এ দেখে তো পণ্ডিত গোসাই খুব অপমান। তিনি ক্লাসে এসে দেখছেন কি ওই রকম অবস্থা, সামনে টেবিলের সামনে বেঞ্চিতে বসেছে আর শিক্ষাটাকে তার করে রেখে দিয়েছেন আর তারা সব নাচাচ্ছে। তিনি ক্লাস দিতে পারেননি, তিনি তৎক্ষণাৎ আমি যাচ্ছি বলে অত্যন্ত গম্ভীর প্রকৃতি তার মুখে কেউ কোনোদিন হাসি দেখেনি। তিনি এসে ক্লাস দিতে এসে তিনি তার সেই মূর্তি রেখে তিলক লাগিয়েছেন, বৈষ্ণব সেজেছেন, এই প্রথম প্রথম বৈষ্ণব সাজলেন নিজে। দেখে তাকে দেখে এত হাসি এসে গেছে, এত তিনি আর তিনি ধরে রাখতে পারলেন না, সমস্ত বই দিয়ে মুখটা চাপা দিয়ে রেখেছেন, ক্লাস আর দিতে পারেননি। তিনি শেষ পর্যন্ত সেইখান দিয়ে চলে গেলেন। পরবর্তীকালে আর পণ্ডিত মশাই তার সঙ্গে আর লাগতেন না, তাকে আর কোনোদিন শাসন করতেন না, তিনি যেটুকু নাম্বার পাওয়ার ঠিক পেতেন। এই সমস্ত বহু সব বাল্যকালের ঘটনা আছে। পরবর্তীকালে যখন তিনি সন্ন্যাস নিয়ে অন্যান্য সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে সাধু হওয়ার পরে বললেন কি রাধানা সেই দিকেই শেষ পর্যন্ত রাখলে? বললেন হ্যাঁ এটা তো আমি বুঝিনি, এর মধ্যে কিছু মহিমা আছে, এইটাই আমার জীবন ছিল। এই তারপরে এক সময় তিনি ব্রত কালবা থেকে কলকাতায় রেগুলার সাইকেল চালিয়ে তিনি মামার বাড়ি যেতেন, কোথায় কলকাতায় কোথায় কালনা। কোন এক সময় সাইকেল কিছু খারাপ হয়ে যেতে তিনি ট্রেনে করে যাচ্ছেন, ট্রেনে যেতে যেতে লোকাল ট্রেন, লোকাল ট্রেনে যেতে যেতে তিনি পাশে এক ভদ্রলোক বসে আছেন, বহু ডিস্টার্ব করছে, বারবার অস্বস্তি প্রকাশ করছে, একবার এদিকে সরছে ওদিকে ওনাকে ধাক্কা দিচ্ছে। মহারাজ কি ব্যাপার? বলছে কি হয়েছে তোমার, এত বিরক্ত হচ্ছে কেন, আমাকে ডিস্টার্ব করছে কেন? বলে আমার শরীরটা খুব খারাপ, শরীরের মধ্যে আমার কিছু উতাল পাতাল গন্ডগোল চলছে, আমি আর সহ্য করতে পারছি না, কি করা যায় বলতে। ও এই কথা, পেটটা নরম হয়ে গেছে, ও লোকাল ট্রেনে তো ল্যাট্রিন বাথরুম নাই, গেল মিনিটে অনেকটা সময় লাগবে, ধৈর্য ধারণ করতে পারছে না, দাও আমার কাছে একটা ওষুধ আছে, তা আগে বলবে তো, তা কি ওষুধ বল, দাও ভাই একটু ওষুধ দাও, তিনি আমার কাছে একটু শান্ত হয়। তিনি তখন কি বলেছেন, তার কাছে নসিক দিবা ছিল, নসিক দিবা নিয়ে বলে এটা খুব জোরে টেনে দাও, নসিক খুব জোরে টেনে নিয়েছে, আর ঠিক টেনে নিয়েছে সামনে সামনে হ্যাঁ তো বাস, একদম পেট খালি হয়ে গেছে। জীবনে আমাদের উমালিকি প্রথম মনে আসতেন, অনিরুদ্ধ বলে একজন সেবক ছিল, উমালি আসতেন দৌড়ে দৌড়ে, আর অনিরুদ্ধ দৌড়ে দৌড়ে উমালির দিকে ছুটতেন, দেখো আমার মতো কৃতি দুজনের দিকে ছুটছে, কখনো কখনো অনিরুদ্ধ মশকরা করতেন, হাসি ঠাট্টা করতেন, তো উমালি দিকে রেখে যেত, সেখানে লিঙ্গ ভঙ্গ হয় না আছে, আমি তো এতদিন হরিনাম করছি, ওই লিঙ্গ ভঙ্গ আমার তো হলো না, লিঙ্গ ভঙ্গ কি মহারাজ? বলে আমি জানি না, ওই উমালিনী জানে, উমালিনী জানে, উমালিনী জানে, যেদিন উমালিনী তারা বলেছে লিঙ্গ ভঙ্গ, আরে লিঙ্গ মানে কি, লিঙ্গ মানে সমস্ত লিঙ্গ শরীর নষ্ট হয়ে যাবে, বলে আমি তো রোজ দেখছি লিঙ্গ ভঙ্গ আমার হয় না, সমাজ হয় না, তাহলে কি হরিনাম করছি, এমন সব বহু কথা আছে। বিশেষ বিশেষ কথা বলি, শিল মহারাজের বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কতগুলো বিষয় আক্ষেপ করতেন, প্রথম জীবনে তিনি বলতেন আমি বহুবার প্রভুপাদের মন্দিরের সামনে বাঘ বাজের মঠে লবণ হয়ে যেতাম, কিন্তু বাঘ বাজের মঠে কোনোদিন প্রভুপাদের কাছে যেতাম না, কেন, তিনি বৈষ্ণব ধর্ম সম্বন্ধে তার বিতৃষ্ণা ছিল, কিছু ভিন্ন ধারণা ছিল, বৈষ্ণব সমাজ বৈষ্ণব ধর্ম মানে নেড়ানেড়ি দল, এরা সব বাবাজি বাবাজি হয়ে সমস্ত বিধবা বাবু বিধবা তাদের সব দুঃসঙ্গ করে আর তাদের সম্পত্তি লুটমার, এই জন্য আমি ঘৃণাই মহন বৈষ্ণবকে সঙ্গ করতাম না, বহুবার দেখছি কিন্তু প্রভুপাদের আমি সঙ্গ পাইনি, এমনই তেমন আমার বুদ্ধি ছিল। আর একটি বিষয়ে আক্ষেপ ছিল, তিনি বলতেন পরম গুরুপাদ ভক্ত, তিনি বামন মহারাজকে কিছু জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, মহারাজকেও উত্তর দিতেন, আর আমি যদি গিয়ে জিজ্ঞাসা করতাম কোন শাস্ত্রের বিষয়ে টিপ্পণী জিজ্ঞাসা করতাম, তখন বলতেন কেন তুমি তো বিজ্ঞ লোক আছো, বই দেখে নাও, গ্রন্থ দেখে নাও, আমাকে কখনো কিছু বলতে চাইছেন না, তুমি দেখে নাও, এমনই তিনি গুরুত্ব দিতেন কোন বিষয় আসার সম্বন্ধে, কোন সম্পত্তির ব্যাপারে, কোন বৈষয়িক ব্যাপারে, ত্রিবিক্ষ মহারাজের কাছে চলে যাও, ত্রিবিক্ষ মহারাজ সবথেকে বৈষয়িক বুদ্ধি রাখেন, এমনই পরম গুরু মহারাজ তাকে যোগ্যতা দিয়ে স্নেহ করে রাখতেন। আর এক বিষয়ে তার জীবনে একটা আক্ষেপ এসেছিল, বললেন আমি কখনো গুরুপার মধ্যে সমালোচনা করিনি, কিন্তু আমার গুরু ভাইয়া পরম গুরুপার মধ্যে স্নান করে দিয়েছে, কেন না আমি আর একজন গুরু ভাইয়ের সঙ্গে ইংলিশে কথা বলতাম, ইংরাজিতে কথা বলতাম, আমার ইংরাজি চর্চাটা বাড়াবার জন্য তারা তো বুঝতে পারত না, তারা বলতো কি গুরু মহারাজের সমালোচনা, এই দিয়ে পরম গুরুদেবের যখন কথা কানে চলে দিল তখন পরম গুরুদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন ত্রিবিক্ষ মহারাজকে কান ধরে বার করে দাও, অত্যন্ত দুঃখিত, সারা জীবন তিনি অনুশোচনা করতেন, তিনি বললেন আমি শেষ পর্যন্ত গুরুপাত করতে গিয়ে বললাম আমাকে বাদ করতে হবে, আমি নিজে চলে যাচ্ছি। তিনি তখন ওই কুলির গ্রামে গিয়ে হরিদাস ঠাকুরের যেখানে কুলির গ্রাম ভজনা করেছিলেন ওইখানে গিয়ে তিনি ভজনা করতেন। পরবর্তীকালে পরম গুরু মহাপর্ব তিনি আমার কাছে ডেকে নিয়েছে, তাকে আচার্য পদে অভিষিক্ত করার জন্য প্রথম তাকে ডেকেছিলেন। তিন মহারাজের মধ্যে প্রথম ডেকেছিলেন ত্রিলোক মহারাজকে। ত্রিলোক মহারাজ বলে আমি তো বুঝতে পেরেছি গুরু মহারাজের কি অভিপ্রায়। তিনি যখন গেছেন তিনি গিয়ে পাবলিক সারেন্ডার হয়েছেন, আমি জীবনের কোন শিষ্য করব না, আমি শিষ্য করতে আসিনি, আমি শিষ্য হয়ে থাকবো, সেবক হয়ে থাকবো, এই আমার অভিপ্রায়, আমি কখনো শিষ্য করবো না। তিনি শিষ্য পারেন। তারপরে গুরু মহারাজ ইত্যাদি সবাই তাদের দেখেছেন। তিনি যখন প্রথম মঠে এসেছেন তার আগে তার কন্যা বিয়োগ হয়েছে, কন্যা বিয়োগের পরে যখন শোকগ্রস্ত তখন শ্রীল মধুসূদন মহারাজ পূর্বে নরোত্তম প্রভু ছিলেন, তিনি প্রচারে গেছিলেন, তারই ফসল নরোত্তম প্রভুর দুই ফসল আমাদের ত্রিলোক মহারাজ এবং শ্রীল মহারাজ এনাদেরকে মঠে নিয়ে গেছেন। তা সেখানে গিয়ে সেখানে হরিকথা শুনতে শুনতে শুনলেন কি লব্ধ আসুর লবিত ভবিষ্যৎ মানতে। এই শ্লোকটি শুনে বিষয়াঙ্গুল সর্বতস্যা এই কথার উপরে তিনি সব থেকে বেশি বিশ্বাস, যে বিষয় সমস্ত জন্মে আমরা সমস্ত পশুর পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা সমস্ত জন্মে আমরা বিষয় লাভ করতে পারব, কিন্তু হরিভজন অন্য জন্মে হবে না। সুতরাং সেই কথাটা আমার হৃদয়ে টাকা লেগে গেল, আমার হৃদয়ে গেঁথে গেল। মানে একটা জীবন তো আমি ঝুঁকি দিতে পারি, যদি কিছু নাও পাই তাহলে তো আমার ওগুলো রিজার্ভ রয়েছে, পরবর্তীকালে আমি ওগুলো পেতে পারি। এইভাবে তিনি তখন প্রথমে মঠে এলেন। মঠে এসে যখন তিনি উপস্থিত হয়েছেন 1943-তে অক্ষয় তৃতীয়ার দিন তার বেদান্ত সমিতে তিনি শিবসূত্রে এসেছেন, সেই দিন তার দীক্ষা এবং পরিণাম হয় গুরুপাদ পরম গুরুপাদ পদ্ধতি করে তাকে সেবা দিয়েছেন। ছোট বালক ছিল মুকুন্দ প্রভু, মুকুন্দ প্রভুকে সঙ্গে পাঠিয়েছেন, বলে যাও এনাকে নিয়ে ওই মল্লিক কাছে হাট চুচুড়া বলে একটা জায়গা আছে সেইখানে নিয়ে যাও। সেখানে হাট হয় হাটের মধ্যে ওই তখনকার দিনে আমাদের সমস্ত বাংলার মধ্যে পায়খানা ছিল, খাটা পায়খানা প্রথম পরিষ্কার করতে হতো, চুচুড়া হোটেলও ছিল। সেখানে গিয়ে বাজারে একটি সামগ্রী কি ওই পায়খানা যার মধ্যে পড়ে থাকে দাবো বলে বা ফুলি নাতা এরকম টাইপ মাটির জিনিস বিশাল বড় একটা কিনেছেন। মুখদ্রব্য কিনে তারপর মহারাজকে বলে দাও মাথায় করে দাও, বলে আমি তো কল্পনাই করতে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছি, অত্যন্ত উচ্চ বংশে এবং অত্যন্ত ধনী বংশে তার জন্ম, পায়খানার জন্য তাকে মাথায় করে দিতে হবে, সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবাস করে এসব দেশে তার প্রচুর রয়েছে। কিছুক্ষণের জন্য তিনি থেমে গেলেন, তারপরে চিন্তা করলেন আমি তো গুরুর সেবক হয়ে এসেছি, সুতরাং সেবা হয়ে আমার ধর্ম আমার যাবতীয় অভিমানকে আমি সব বর্জন করে এখন আমি এখানে একমাত্র সেবক হয়েছে আমি থাকতে চাই। তখন সেটি মাথায় নিয়ে তিনি পরমগুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন। বহু তার কথা আছে অন্যান্য সমস্ত আছে বিচার করলেন। এক সময় একটা ছোট্ট কথা বলে দিই, পরম গুরু মহাপদ্ম অত্যন্ত রাগী ছিলেন, তিনিও কোন এক সময় গোবিন্দ বাবাজি হল ঘরের মধ্যে সমস্ত ব্রহ্মচারীরা থাকতেন, গোবিন্দ বাবাজি তিনি রাত্রে এখান থেকে এই বৃন্দাবন থেকে গিয়ে গিয়ে তখন আমাদের বৃন্দাবন ভোজমন্ডলের সমস্ত তাঁবুতে পরিক্রমা হতো, পরিক্রমা কালে রাত্রিতে ওই জাগতে রহো জাগতে রহো রাজেশ শ্যাম বলে চিৎকার করে সবাইকে পাহারা দিতেন। গোবিন্দ বাবাজি সেই স্মরণ করে রাত্রে একদিন হল ঘরের মধ্যে চিৎকার করেছে রাধে শ্যাম রাত দুপুরের মধ্যে রাধে শ্যাম জাগো হে জাগতে রহো, যে চিৎকার করেছেন তখনই পরম গুরুদেব তার ভজনগুলি থেকে এসে আর প্রচন্ড লাঠি প্রচন্ড তীর তাকে একটা খুব ভাসাতে খুব মারলেন, অন্ধকার কিছু বুঝতে পারল না কিছু, সারা করেননি গোবিন্দ বাবাজি মহারাজ, তখন গোবিন্দ প্রভু নাম ছিল। তারপরে পরম গুরুদেবের নিকটে মঙ্গলাঙ্গের পরে দর্শন করতে গিয়ে প্রণাম করে বলছেন গুরু মহারাজ আমি রাধেশ্যাম বলে রাত্রে আহ্বান করার জন্য ত্রিবিক্রম মহারাজ এসে কিরকম একটা মারল, পরম গুরু মহারাজ তখন হাসছেন, ত্রিবিক্রম মহারাজ মারেনি, পরম গুরুদেব আর তিনি ভাবছেন তিনি অত্যন্ত বৈরাগ্যকর জীবন যাপন করেছেন, নিজের যে কাপড় জামা সাফ করতেন, নিজের যে বাসন ধুতেন, আমাদের গ্রহণ করে আমরা করতাম, নিজে হাতে সেলাই করে কাপড় জামা করতে, অন্যান্য গুরু ভাইদের সব মালা জোলা ইত্যাদি সব নিজে করে দিয়েছেন। এক সময় তখন ধর্মেশ্বর প্রভু আমাদের ভাণ্ডারী ছিল, ধর্মেশ্বর প্রভু ভাণ্ডারী ছিল, তখন মঠের মধ্যে বাজার করার পয়সা ছিল না। তো খাইবারে ওই এখানকার থেকে ডুমুর ডুমুর নিয়ে এসে তরকারি হতো, রেগুলার ডুমুরের তরকারি হচ্ছে। তা সেই সময় বেগুন অত্যন্ত সস্তা হয়ে গেছে, এক পয়সায় বেগুন পাওয়া যায়। তখনকার দিনে এক পয়সায় বেগুন সব নিয়েছে, রেগুলার বেগুনের তরকারি হচ্ছে, বেগুনের তরকারি হচ্ছে। ত্রিবিক্রম মহারাজ অত্যন্ত ফুটফুটে লোক ছিলেন, তিনি সেবা থেকে খুব নজর ছিলেন, ভালো ভালো সেবা ভগবানকে বদলা করো, বৈরাগ্য করতে হলে নিজে করো, গুরু বৈষ্ণবে হরি গুরু বৈষ্ণবে সেবা করো। তা তিনি বলছেন রোজ রোজ বেগুন কোথাও পাওয়ার সময় তিনি অত্যন্ত বিরক্ত প্রকাশ করছেন। তখন গিয়ে পরম গুরুদেবের কাছে ধর্মেশ্বর প্রভু নালিশ করল, তখন পরম গুরুদেব ত্রিবিক্রম মহারাজের উদ্দেশ্যকে কেন্দ্র করে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলছেন, কেন বেগুন তো খুব ভালো জিনিস, শুধুমাত্র একটু দুপোটা তেল নিয়ে লবণ নিয়ে মাসের পর মাস বছরের পর বছর তিনি বৈরাগ্য করেছেন। খুব রন্ধন বিচ্ছিলেন, রন্ধন কুশলী ছিলেন, কোন এক সময় রথের যাত্রা উৎসবে তিনি সমস্ত বক্তারা বলবেন তিনি কৃপা করুন, গুরুপাত্র কৃপা করুন, জন্ম জন্মান্তর এইরকম সঙ্গে এইরকম সেবা প্রীতি করতে জীবন যাপন করতে পারি, জন্ম জন্মান্তর যেন তাদের
এইরকম হচ্ছে প্রপূজ্যচরণ শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন মহারাজ সব গুণে গুণী ছিলেন। আর পূজ্যপাত্র বেকম মহারাজ হোমিওপ্যাথিক ডক্টর ছিলেন, তাবলা বাজাইতেন, খোল বাজাইতেন, ভালো কীর্তন করতেন, আর তাবলা ইত্যাদি সবই কিছু জানতেন, নানা রকমের সুর তাল লয় মান জানতেন। তাছাড়া সত্য বক্তা ছিলেন, মুখের উপরে তো সত্য বলতেন, বামন মহারাজ মৃদু ভাবেতে ঘুরিয়ে ফিরিয়ে বলতেন, আর ইনি একেবারে সত্যে মুখের উপরেতে বলতেন, কারো কোনো দোষ দেখলে তাকে একেবারে স্পষ্ট করে বলে দিত। এইরকম হওয়াতে বহু তাহার গুণ, আজকে বহু গুণ সব তাহার স্মরণ করিয়ে দিল হরিদা পুরী মহারাজ। এখন ভক্তি বেদান্ত শ্রীমান ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ তার সম্বন্ধে, পূজ্যপাদ বামন মহারাজ সম্বন্ধে, ত্রিবিক্রম মহারাজ সম্বন্ধে কিছু বলি। তুমি বলে বামন মহারাজ
ভক্তি বাম গুরু सेवा ही मेरी सेवा है और उन्हीं के जीवन जब शुरू शुरू में आया तब ना उद्योग के भंडारने लग गया भंडारी बन गया। दो साल बाद में मानस से जबकि वहां के सेवा भार वहां संभाल लेके उन लोगों को समर्पित करते हुए मथुरा में आए तो मानस की आज्ञा थी अंदर मेहर आती एक महीने बाद में तुम आ जाना मेरा मन वहां किसी भी प्रकार से नहीं लगता। जबकि गुरु जी ने चार महीने तक ये चार घंटे तक एक दिन समझाया और बोलते ही चले गए चार घंटा पूरा एकदम बोलते जा रहे मैं खड़े खड़े सुना। अंत में गोपीनाथपुर जो जनार्दन महाराज है वे बोले कि महाराज अभी तो आपको जाना है गाड़ी पकड़नी है तो आप विलंब क्यों कर रहे हैं अभी तो एक घंटा पहले किया प्रसाद लीजिए और गाड़ी पकड़ना है और बोलते ही जा रहे हैं चार बजे से शाम को चार बजे से आठ बजे तक पूरा बोलते हैं। तो गुरु जी ने मुझसे पूछा तुम मैंने चार घंटा बताया तुमने एक भी शब्द नहीं किया और न बोला तुम्हारा क्या राय है तुम क्या बोलना चाहता है बोल। मैंने कहा मैं जीवन में न महाराज जी को भूल सकता हूं न भूल पाता और न तो मैं मन से हटा सकता। तब गुरु जी बोले ठीक है जब हमने चार घंटा समझाया तुमने इतनी बसे और तब क्या उन्होंने फिर से कहा कि तुम आएगा जल्दी जल्दी आ जाएगा तो महीने बाद। तब मैंने कहा कि हाँ गुरु जी अवश्य आऊंगा कभी भी आपको नहीं भूलूंगा पर महाराज जी को छोड़ूंगा। इसी के साथ उन्होंने कृपा आशीर्वाद दी और उन्होंने मथुरा में भेजा। फिर उन्होंने भी किराया लेकर के बोले जी जाओ तो मथुरा जाओ महाराज जी। तो जबकि उनके विषय में महाराज से अभी मनन किया है और उनको जीवन भर वही देखा कि वेदांत के अद्वितीय धुरंधर विद्वान वेदांती कभी कोई पूजा की वाणी आती है लोग कहते हैं तुम पूजा करता नहीं है पूजा करने नहीं जाता। अरे भैया क्या पूजा करूं हमारे तो समझ में नहीं आ रहा गुरुओं का ढेर लगा दू कमरा भर दू उसमें भी तो पूजा नहीं होगी। वेदांत पुरुष को कौन से वेदांत के द्वारा पूजा करूं मेरे तो समझ में नहीं आ रहा है क्या। तो वेदांत पुरुष थे जब कभी हम लोग जाते थे तो ऐसे ऐसे शास्त्रों की बातें करते क्यों हम आश्चर्यचकित हो जाते कहां कहां से श्लोक बोल रहे। मैंने एक दिन उनसे पूछा कि गुरु जी आप इतना श्लोक कहां से सीखे। तब उन्होंने बताया कि जितने भी किताबें निकलती हैं सारी किताबों के लिए ये एक प्रमाण ढूंढना पड़ता था और उसके लिए गुरु जी बोले कि मैं वृंदावन गया रहनापुर है तो वहां जाकर के लाइब्रेरी में एक एक करके सारे किताबों को छापता था और एक एक करके पढ़ता था। तो एक किताब शुरू से अंत तक संपूर्ण मेरा पढ़ना हो जाता और एक बार देखने से हो जाता इसलिए सभी को किया। तो इस तरह से संपूर्ण किया। जबकि हम महाराज के पास में आए और सिर पर हाथ रख करके उन्होंने ऐसा आशीर्वाद दिया था उस समय का आशीर्वाद जो कि उसी समय हम प्रतिदिन एक एक बार के पानी के एक एक बार के पानी में एक एक श्लोक 50-60 बार के पानी भरना पड़ेगा तो 50-60 श्लोक एक साथ में याद करके महाराज जी को 4 बजे सुनाना पड़ेगा। तो अब गुरु जी का आशीर्वाद हम लोग यही देखते हैं उससे पहले हम एक श्लोक भी याद नहीं कर पाते थे तो आधा भूल जाते थे बोलते समय और उस समय हंसी होती थी हरे कर पंपा डडन मैं भी ये भी नहीं समझता था हरे कर पंपा डडन का मतलब क्या है क्या बोल रहे तू हंस रहे। और फिर हमने देखा गुरु जी की कृपा आशीर्वाद क्या होता है। वेदांत ने कहा है नाम आत्मा प्रवचन ही नलभ्य भगवान श्री हरि प्रवचन के द्वारा वेदांत के द्वारा पांडित्य के द्वारा कभी मिलते नहीं मिलते हैं जब कभी गुरु जी की सेवा करता है और समर्पित हो जाता है। और वेदांत शिक्षा में यही बातें हैं कि गुरु क्या देते हैं कि एक सेवक तो यह शिष्य कितना समर्पण करता है, तो उसके समर्पण से ही पता चलता है कि कितना समर्पित है। यही देखते हैं गुरु जी, यही देखते हैं महाराज जी, यही देखते हैं कि कौन कितना रुपये दिया, कौन कितना धन दौलत दिया, कौन कितना क्या दिया और कौन कितने सेवा की। पर देखते हैं उसके स्वरूप निष्पक्ष वृत्ति, कितना समर्पित आत्मा है। जब यही समर्पित आत्मा हो जाता है और सरल निष्पक्ष वृत्ति को देखते हैं, तब गुरु का आशीर्वाद अत्यंत गुरु जी कहते थे बिना गुरु की कृपा के भगवान की कृपा कदापि संभव नहीं। गुरु जी के भाषण का एक ही उद्देश्य रहता था, हमेशा एक ही बात कहते थे कि वैष्णव धर्म अनुगत्य का धर्म, वैष्णव धर्म अनुगत्य का धर्म, जिस दिन अनुगत्य छूट जाएगा उस दिन भजन साधन समाप्त होगा, और यदि अनुगत्य में रहा तब सभी कुछ संभव है, तो भजन में आगे बढ़े। अनंत होकर के कभी भजन साधन नहीं हो सकता है। यहाँ पर दुर्वारों से और वहां पर जब कभी ऊपर ऊपर के जितने भी सभी मंदिर या सबके आश्रय और अनंत में ही जाना पड़ेगा, तब राम आदर की सेवा और राम था सेवा में। अतः अनुगत वैष्णव धर्म का मतलब है कि अनुगत वैष्णव धर्म है। इसलिए प्राय करके राजपंत का वर्णन किया करते थे, सत्य विभाषण में ही देखा जाता था श्रद्धांति को अनुश्रेणिया अथवर्णी, कि श्रद्धांत होकर के अनुश्रेणिया अनु अनुगत में श्रीनिवास पहले गुरु मुख से श्रवण करे, गुरु की सेवा करे, उन्होंने अपने जीवन में गुरु की सेवा का आदर्श दिखाया। आज बहुत से लोग हम लोग भजन करने आए हैं और सेवा से हम दूर भागते हैं, अपने को छिपाते हैं कि हम क्यों करें, दूसरे का रहकर दूसरे वाले रहकर हम क्यों करें, हम अपने को छिपाने के लिए हमेशा प्रयास करते हैं। पर गुरुवर्य के जीवन में देखा जाता है जीवन समर्पण किया सेवा के लिए, मन बिता दिया, अंगुली कट गई तो भी सेवा में नहीं, और सभी लोग रो रहे हैं दुखी हैं, कभी भी सेवा से वंचित या दूर नहीं, और जीवन भर सेवा में लग रहे। इस प्रकार गुरु की सेवा करते थे और नवदीप देवानंद में लिखा रहता था गुरु की सेवा करने वाला व्यक्ति ही भगवान को समझ पाएगा और उनको उनकी कृपा अनुभव कर सकता है, अन्यथा भगवान को कोई नहीं अनुभव कर सकता। गुरु जी ये भगवान को दर्शन करना है कान से आंखों से नहीं, सारी बातें लिखी है। और गुरु जी का ये कहना था कि हरि गुरु वैष्णव तीनों का आनंद, कि हरि को छोड़ करके गुरु नहीं, गुरु को छोड़ करके वैष्णव नहीं, जो कोई व्यक्ति वैष्णवों का सम्मान नहीं देगा वो गुरु का सेवक नहीं बन सकता। गुरु जी कहते थे बोले देखो कांडारी भंडारी और पुजारी, तो गुरु सेवक और भंडारी और मंदिर के पुजारी ये तीनों व्यक्ति बहुत जल्दी ऊपर उठते हैं और बहुत जल्दी ही नीचे गिरते हैं, जितना जल्दी ऊपर उठते हैं उतने ही गिर जाते हैं। और जो कोई व्यक्ति बड़े सावधानी से रहेगा तो उसको अभी कोई गड़बड़ी नहीं होगी। पहले मैं जब भंडार में था तो नवोदय में खूब बिगड़ता था, छोटा बच्चा था उस समय और खूब बिगड़ता था, सभी लोग डरते और नहीं तो कंप्लेन हो जाता था, शिकायत कर देते तो सभी डर जाते थे। तो एक दिन गुरु जी के पास में पहुंचे कोई खबर प्रकट, तो गुरु जी ने कहा कि देख तुम्हारा सब सही है तुम बिगड़ जाता है, तो बहुत जल्दी बिगड़ता है, तुम मेरा स्मरण करना, जब तुम्हें बिगड़ना होगा उस समय मुझे स्मरण कर लेना, तब तुम्हारा क्रोध शांत हो जाएगा, बिगड़ना नहीं, क्योंकि ये सभी वैष्णव है, सबके प्रति आदर करना सबको सम्मान। तो इस प्रकार गुरु जी जब कभी हम लोग जाते थे कोई न कोई नई नई बातें अवश्य सिखाया करते। गुरु जी के जीवन में ये इस अभिलाषा में। उन्होंने एक दिन कहा कि परम गुरु महाराज जी के समय से ही बोले कि वेदांत पर लिखने के लिए बहुत प्रयास किया, सब जीवन हमारा प्रचार में इधर उधर में समय निकल गया और लिख नहीं सका। और इस पर हम चाहते हैं कि राधा पर बैठा, तो हम समझते नहीं कि ये राधा पर बैठा है कि और होता ही नहीं है और समझ में नहीं आता। पर तो एक जगह देखा कि रेज वेद के मंत्रों में लिखा गया, ढाई सौ मंत्रों में राधा कृष्ण की लीलाओं का वर्णन हुआ है। एक भागवत की टीका का एक भागवत में ऋग्वेद और यजुर्वेद से श्लोक दिखाया। उस पर उस दिन में उस दिन जैसे बोलेगी है इस पर लिख दो और फल, तो बेटे बेटे लिखते लिखते देखा कि उस वेद उस मंत्र में बहुत सुंदर गिरिराज गोवर्धन के विषय में वर्णन किया, हे गोवते हे गोपेश्वर हे श्री कृष्ण आप हम सबको गिरिराज जी की पूजा में आप नियुक्त कर रहे हैं, तो हम देवराज इंद्र की पूजा बंद करके आपकी पूजा करने जा रहे हैं। तो उसमें ये वर्णन है कि हे गिरिराज जी आप हम सबकी रक्षा करें, हमारे गोधन को वृद्धि करें, अकाल मृत्यु न हो, रोग बीमारियों से दूर रखें और हम सब आपके चरणों में शरणागत हैं। फिर एक श्लोक में दिखा रहे हैं हे देवी सन्नो देवी हे देवी अर्थात हे प्रतियोगियों हे श्री राधिके इतनी कृपा कर दे कि आपके जुगल चरणों में हमारा प्रेम हो, आपके चरणों में हम आश्रित इस तरह वर्णन किया। तो गुरु जी सुनाया कि ये सब वर्णन इसी प्रकार गुरु जी के जीवन में हमने देखा बहुत सी शिक्षाएं और बहुत सी प्रेरणाएं दी। हम लोग जब कभी जाते तो पहले में पहले में हम सुनते थे क्या बोलते हैं, जो भूत का गर्व सुनाते हैं गुरु जी क्या बोलते हैं। तो एक दिन मैंने महाराज जी से गुरु जी से पूछा गुरु महाराज जब कभी आओ देखू कि आपके पास में यह भूत का गर्व होता है, ये भूत की कहानी आप क्यों सुनाते हैं और कोई बात नहीं सुनाते। गुरु जी बोले देखो ये जितने लोग बैठे हुए हैं इनको यदि मैं हरि कथा सुनाऊं और कुछ तत्व की बात सुनाऊं ये सोने लगे नहीं ये उठ के भाग जाए। आप जब कभी आए बोले कि कुछ सुना ये भूत की कहानी सुना दू हो करके हटेगा। ये सब महिलाएं वाली जितने किसी के दिमाग में कोई सिद्धांत थ्योरी ये सब बीटा रखा नहीं है इसलिए इनको सुना करके करूं क्या और हंसी मजाक की बात सुना दे वो खुद खुद रहे और चले गए। तो यही किसी मैंने कहा गंदी मुझे ये भूत प्रत्या लोग अच्छा नहीं लगेगा और मुझे तो सिद्धांत की बात सुनाइए। तो इस तरह से ये सभी बातें होती। मैंने कहा गुरु जी आप हमेशा सिद्धांत की बात तो बताएंगे तो पवित्र आप भक्ति रस की कोई बातें आप नहीं कही। तो बोले अच्छा तुम महाराज जी से भक्ति रसायन से तुम उज्जवल निर्माण अति पढ़ रहे हो इससे तुम्हें सब कुछ मिलेगा। एक बार मैं सिलीगुड़ी में पहुंचा तो उस समय मैं और कृष्ण विवाह को हम दोनों जने मधुसूदन महाराज हम दोनों जने कमरे में आ गए। उस समय उनकी तबीयत कुछ खराब थी यद्यपि सेवक ने मना किया कि गुरु जी आप बात मत कीजिए कम से कम तीन घंटे तक बोलते चलेगा और रसायन पर ऐसे रसायन पर बोल रहे हम भी चमकते दोनों जीवन में कभी बोलते नहीं। फिर एक दिन गुरु जी ने मुझको पकड़ा बोले कि हे सभा में कभी रसायन का विवेचन मत करना आपने सामने दो चार जगह के बीच में कभी विचार करो कभी भी बोलो बाहर में नहीं बोलो। जब कभी कोई बात होती कोई सिद्धांत विषय लेकर के पहुंच जाए गुरु जी आप ही हमें कुछ बता दीजिए। एक बार जीव स्वरूप के विषय में पीटा मैंने कहा गुरु जी मैंने तो महाराज से सुना और बहुत शास्त्र इधर उधर देख लिया और जब कभी कोई काम नहीं होता महाराज जी पूछते हैं कि जीव तत्व में निकालो तो तुम उस समय वेदांत कहीं ऊपर ईश्वर कहीं भागवत की टीका तो सारा दुनिया को हम ढूंढते रहते हैं और देखते हैं चलो जगह जगह की बातें होती है आपको जब मैंने सुनाई तो देखा कि मैंने देखा कि चार पांच घंटे तक बोलते जा रहे थे दस पांच मिनट तक ये बोल रहे हैं अपना बोलते हो अपना तो बोल रहे हैं तो सारे गीता घूम घूम करके बोल रहे हैं। मैंने कहा हो गया मर, और नहीं चाहिए इतना ही सच्ची है। परंतु उनको देखा गया, जब कभी कोई बात हुई तो ऐसे ऐसे सिद्धांत के विचारों के बातों को हम लोगों को देने के लिए बड़ी उत्साहित प्रस्तुत थी। जब कभी सनातन धर्म के विषय में विचार होता था बाहर में भाषण में सनातन धर्म पर बोलते थे और सारे आचार्यों के विचारों को खंडन करते थे। इस प्रकार हम लोगों को बहुत सारी शिक्षाएं दी उनकी अपार करुणा और अपार स्नेह और अनन्य ममता आज भी हम सबके जीवन के साथ है। इसलिए आज हम लोग अभी भी जी रहे हैं और उनके कृपा के कारण हमारे के चरणों के आश्रय में हम लोग उनकी छत्र छाया में चरण छाया में हम लोग जी रहे हैं। इसलिए कृपा कर दे कि ये भी साधु तो नहीं बन पाएंगे पर मनुष्य और क्या देना है भी जानते हैं, क्या होना है भी जानते हैं। जैसे भी चाहेंगे वैसे ही
और सुनकर वो क्या है जे ये जन से जन अमित राधा पद दासी महाराज और हम में बात भी बात होता। वो बोलते हैं मैं खंडन करता, मैं बोलता तो वो खंडन करते। तो पूज्यपाद बावन महाराज जी इस विषय वो कृष्ण के पक्षपाती, हम राधा जी के पक्षपाती, अंत में वो सामंजस्य करते थे। वही अमित राधा पदोदासी पूज्यपाद त्रिविक्रम महाराज तब शांत हो जाते। प्राय उनसे हमसे बात भी बात होता था किसी भी विषय के। जब रहेंगे दोनों आदमी भाषण देंगे तो जरूर हमारे विरुद्ध कुछ बोलेंगे और हम उसका विशेष करके त्रिविक्रम महाराज से हमसे वहा समुद्र गढ़ी में बहुत बहुत विचार होते।
कैमन दिला
किंतु हमने देखा है हम उनको तो शिक्षा गुरु मानते थे किंतु त्रिविक्रम महाराज कभी कभी साष्टांग दंडवत प्रणाम दूर से करते थे। ये लोग वैष्णव का आदर्श है। गुरु सेवा के लिए प्राण प्रत्याग करने वाले ये लोग थे। एक बार बामन महाराज जी का हाथ प्रेस में चला गया, कट गया ये आंगुल। गुरु महाराज सुनते हैं दौड़ करके आए, उनको रोने लगे और कलकत्ता मेडिकल कॉलेज में ले गए, फिर हाथ ठीक करा करके फिर लौटे। उनके प्रति इतना उनको स्नेह था। एक बार किडनी रोग हो गया, लेकर के कहां चले गए, हिमालय की तरफ में कहा, और वहां पर उनकी चिकित्सा कराए। पहले बहुत दुबले पतले थे, बहुत दुबले पतले, पीछे से वो फिर मोटे ताजे हो गए। तो इस तरह से बहुत से स्मृतियां हैं परम वैष्णव लोग। आजकल लोग गुरुकरण करते हैं, गुरु का आदेश ही नहीं पालन करते। हम घर जाएंगे, आप यदि ऐसा कहेंगे तो घर जाएंगे, तब घर छोड़ करके आया किस लिए, ऐसे ही भगवान की कृपा हो जाएगी। त्रिविक्रम महाराज हमसे बोलते थे जे आप आज जो सारे विदेश में देश में प्रचार कर रहे हैं उसका एक मूल कारण मैं जानता, अपने गुरु जी की सेवा के लिए मृत्यु के मुख में आप चले। टीबी रोग था अनंत प्रभु का, और उनके मुख से सब समय रक्त गिरता था और कोई नहीं निकट में जाता था। मैंने सेवा मांग करके जब मैं इसकी सेवा करूंगा तो हमारे ऊपर में छोड़ करके प्रचार करने के लिए वो जाने लगे। अंत में वो बचे नहीं, किंतु गुरु जी की महिमा ऐसी देखी, मरते समय में हा गुरुदेव हा गुरुदेव
बाबा बाबा
हा बाबा बाबा गुरु जी को बाबा करते और राधा कृष्ण मुझको वृंदावन में बुला रहे हैं। डॉक्टर लोग देख करके स्तंभित रह गए, गुरु जी मुझको वृंदावन में बुला रहे हैं, मैं जा रहा हूं। मैंने कहा जी प्रभु आप तो जा रहे हैं, हमको भी याद करेंगे, उनके चरणों में निवेदन करेंगे कि हमको भी बुलाए वृंदावन में। गुरु जी की सेवा का ये फल है, निरक्षर कुछ नहीं जानने वाला, गुरु जी की बस सेवा किया और गुरु जी की कृपा से वृंदावन में अजामिल की जदि गति उस तरह से हुई थी। इसकी गति क्या होगी? राधा कृष्ण साक्षात दर्शन दे करके कह रहे हैं जे वृंदावन में मुझको बुला रहे हैं। तो भी लोगों को गुरु सेवा के ऊपर में श्रद्धा नहीं, जो गुरु जी की सेवा नहीं करेगा, आदर्श उनके आदेशों को पालन नहीं करेगा, क्या भजन वो कर सकता है? बल्कि उल्टे उसको अपराध के कारण में नरक में जाना पड़ेगा। इसलिए खूब सोच समझ करके गुरु सेवा करो। गुरु भी सदगुरु होना चाहिए, जैसा तैसा नहीं, गुरु भी सदगुरु, रसिक विद्वान, सर्वशास्त्र पारंगत, शिष्य के संदेह को दूर करने वाला, विषयों से अनाशक्त, ऐसे गुरु की सेवा करने से निश्चित रूप में भगवान की प्राप्ति। तो इन दोनों में ये सत्य, जब तक हम लोग तीन आदमी थे गौड़ीय वेदांत समिति ठीक रही, और जहां वो लोग गए बस सब नष्ट भ्रष्ट होकर के चौपट हो गए। तो तुम लोग शिक्षा लाभ करो, सहिष्णु बनो, गुरु सेवक बनो और भजन करो। जो गुरु सेवा नहीं करेगा उसको भजन नहीं हो सकता। गुरु सेवा इज द बैक बोन ऑफ भक्ति, इसलिए याद रखो, गुरु जी के आदेश को उल्लंघन मत करना, जो शिक्षा देते हैं उसको ग्रहण करो। आज 8 बज गया, शाम को बहुत से और लोग हैं, उनके शिष्य हैं, वो शाम को बोलेंगे, हम लोग 5 बजे के पहले ही आ जाए और बाकी सब लोगों को अवकाश मिलेगा जो वो भी उनके चरणों में पुष्पांजलि दे सकें। अभी हम लोग उन लोगों के चरणों में पुष्पांजलि अभी देंगे, उनका ये हो गया है पर्चन।
Srila Bhavan Maharaj's mother was most religious, and Srila Bhavan Maharaj, Santosh Brahmachari, was her second son. So she came to the Gaudiya Math and gave her son in the hands of Sri Param Gurudev and said, I'm giving you your hands to offer the feet of Srila Prabhupada. At that time his name was Santosh Brahmachari. At that time he was going to the Sri Bhaktivedanta Thakur Institute. And every time he would learn a slok, then Param Gurudev would give him one toffee. And every day he would learn 30 or 40 verses. He was most intelligent. If he would look at a verse one time, then he could remember the whole of his life. That time he was performing Vaishnava Seva, as the Vaishnavas would sit for Mahaprasad, then he would give them plates, give them salt, give them lemon, give them chilies. And after the Vaishnavas had taken Prasad, then he would clean the place. Then he served all the Vaishnavas and all the Vaishnavas had so much affection for him. Upon the disappearance of Srila Bhakti Siddhanta Saraswati Thakur, that Gaudiya Mata experienced many disturbances. At that time, Sri Pada Gurudev, who left the mat and established Vedanta Samiti, at that time he took Harinam from Srila Prabhupada and took Upanayan Samskar from Pujapati Yavat Maharaj. And afterwards he took Diksha by Sri Pada Gurudev. At that time, someone made a false case against Srila Pada Gurudev. And Pada Gurudev and 30 or 40 Vaishnavas were put in jail. At that time, Santosh Brahmachari, he took full responsibility for the deed, seva, full collection, for cooking prasad, bringing to the Vaishnavas in jail, arranging the court case. One time he had a very high fever of 103, and some Vaishnavas came. At that time, Pada Gurudev said to Santosh Brahmachari, "Oh, there's no time for fever now. There's so much seva to do." So quickly he stood up from his seva and cooked for all the devotees. Therefore, Gurudev said, "Even though I respect them like Shishi Guru, then both Srila Bhaktivinoda and Srila Chirukumar used to respect me so much. If any disciple would come to Srila Bhaktivinoda, then Srila Bhaktivinoda said, 'I don't know anything, you go to Srila Bhaktivinoda.' Therefore, Srila Bhaktivinoda, even if he would chastise someone, he would chastise them very, very, very sweetly. And even though he was Savapati, the senior Vaishnava, then Srila Bhaktivinoda would always make Gurudev and other devotees speak first. Gurudev said, 'Srila Bhaktivinoda always had so much respect and affection for me.' He said, 'Srila Bhaktivinoda came first in the month, then Srila Chirukumara, then Gurudev said, last I came.' Therefore I learned everything from Srila Chirukumara, how to perform kirtan, how to sing, how to keep pramachan, how to preach, how to collect. And Gurudev said, we would always find something to argue about in a loving way. Therefore, Srila Bhaktivinoda, how he gave his life for the service of his Guru. One time in Bengal they had the old style printing presses. One time his hand was caught in the plate and his finger was cut. So Srila Prabhupada, when he came there weeping, and took Srila Bhaktivinoda on his lap and took him to Calcutta to the hospital. One time also he had tuberculosis and Srila Prabhupada took him to the Himalayas. So Srila Chirukumara used to say, 'My Gurudev, I know why you are so successful in your preaching, why people from all over the world are attracted to you. Because you went in the mouth of death in the service of your spiritual master.' We know that history. Srila Prabhupada's first seva, his name was Sri Ananda Mohan Brahmachari. That time he had tuberculosis. Blood was always coming from his mouth. All the other devotees would stay very far away from him because he had tuberculosis. But Gurudev said, that time I took responsibility for his service. Srila Chagamaraja told that history to me also. But no one knows that Gurudev, by that service, he also caught tuberculosis. But by the grace of Guru Gauranga, then Gurudev was saved. That time, Gurudev said, we can see the results of Guru Seva. Sri Nanda Mahaguru, when he was leaving his body, that he was calling his Gurudev. Not Gurudev, but Baba, Baba, oh Father, oh Father. That time he was calling, 'Oh, Nityananda is taking me to Vrindavan. Radha Krishna are taking me to Vrindavan.' The Gurudev said, just see the glories of Guru Seva. Ananda Mahaprabhu could not write his name. He was completely illiterate. But at the time of leaving the world, Radha Krishna gave him direct darshan and took him to Vrindavan. Gurudev said at that time that he put his head on the feet of Ananda Mahaprabhu. 'Guru, now you are going to Goloka Vrindavan. You can make some reservation for me.' So those persons these days so many people accept Guru but do not follow the instructions of Guru. If Guru gives an instruction, they say, 'Oh, I'm not following this, I'm going back to my village.' The Guru said that for what reason you came to the mat if you're not going to obey the order of the spiritual master. Therefore, if those who have no faith in the instruction of the spiritual master, nor do they follow his order, then what bhajan we will do? That bhajan is just a pretense. But Guru should be a Sadguru. He should be completely expert in all the scriptures. That Guru should be able to dispel the doubts of disciples. The Guru should be expert in everything and self-realized soul. By serving that type of spiritual master, Bhagavan will be easily achieved. Therefore, Guru said, we have to learn how to tolerate. We have to perform Guru Seva. And we have to do our own bhajan. And we should never in dreams disobey the order of the spiritual master. God Devanandi.